بسم الله الرحمن الرحیم. حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالی عنہ کے ایک ব্যক্তি জিজ্ঞাসা করিল, এক ব্যক্তি সারা দিন রোজা রাখে, অর্থাৎ প্রত্যেক দিন রোজা, সারা দিন মানে প্রত্যেক দিন, এবং সারা রাত্র নফল নামাজ পড়ে, প্রত্যেক দিন পুরা রাত নফল নামাজ পড়ে, কিন্তু জুমার নামাজও শরীফ হয় না, পাঁচ ওয়াক্ত জামাতের নামাজও শরীফ হয় না, প্রত্যেক দিন রোজা রাখে নফল রোজা, প্রত্যেক দিন রাত্রে সারা জেগে নফল নামাজ পড়ে, কিন্তু জুমা তো আসে না আর আসক্ত জামাতেও আসে না, এর সম্পর্কে আপনি কি বলেন, কি ফয়সালা? তিনি উত্তর দিলেন, এই লোকটি জাহান্নামী, এই লোকটি জাহান্নামী, কাজেই জুমা তরক করা যাবে না, পাঁচক্ত জামাতও কি করা যাবে না, তরক করা যাবে না, এই জামাত যাতে তরক করতে না হয় এই জন্য নবীজি মহল্লা ভিত্তিক মসজিদ বানাইতে কইছেন, তাকে পাঁচ জায়গা না বলে, যেখানে জুমা পড়া হয় না, তো বানাইতে কইছেন কেন, মহল্লা ভিত্তিক মসজিদ, যাতে জামাতের সাথে পড়া সহজ হয়, এই জন্য। এছাড়াও বিভিন্ন জায়গায় যদি জামাতের ব্যবস্থা করা হয় তো তাতেও জামাতের যে একটা ওয়াজিব এটা আদায় হয়ে যাবে, অফিসের মধ্যে একটা আলাদা জায়গা বরাদ্দ দিল তো সব লোকজন মিলে এখানে জামাত করবে, মসজিদ একটু দূরে তো ঠিক আছে, সেও এই হাদিসের মধ্যে পড়বে না, কারণ সে জামাতের সাথে পড়ছে, মসজিদের জামাতের ফজিলত বেশি, কিন্তু অফিসের জামাত দ্বারাও জামাতের ওয়াজিব আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। বয়ানের মাঝখানে প্রশ্ন করা, কথা বলা বা বক্তার কথার মাঝে কথা বলা কি, এটা আসলে নিষেধ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলম, এখানে একটা অধ্যায় আছেন, সেই অধ্যায় উনি হাদিস দ্বারা প্রমাণ করছেন যে দ্বীনের আলোচনা যখন হইতেছে, কোন বক্তা দ্বীনের আলোচনা করতেছে তার মাঝখানে প্রশ্ন করাও নিষেধ, এবং বক্তার জন্য বয়ান বন্ধ করে ওর প্রশ্ন শোনা এবং জবাব দেওয়া এটাও নিষেধ। প্রশ্নের সময় প্রশ্ন শুনতে হবে, এই বয়ানের সময় বয়ান শুনতে হবে, যদি কোন প্রশ্ন বাকি থেকে যায় সেটা বয়ানের পরে হবে, মাঝখানে প্রশ্ন করলে বক্তার কথার যেটা চেইন ধারাবাহিকতা এটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, উনি অন্য মনস্ক হয়ে যায়, কথা বলতে পারে। মাগরিবের অক্ত কি ঈশায়ের অক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে, তা থাকে, ঈশা শুরু হওয়া পর্যন্ত মাগরিবের রক্ত থাকে, তবে মোটামুটি আধা ঘন্টা বেলা ডোবার আধা ঘন্টা পরে যদি মাগরিব পড়া হয় রক্ত থাকবে, সব ঠিক আছে, কিন্তু মাকরু হবে, বেলা ডোবার পরে আধা ঘন্টার মধ্যে পড়ে দিতে হবে, তাতে নামাজটা কি না হয়, মাকরুহ না হয়। কোন মায়ের প্রথম বাচ্চা সিজারে হবার কয়েক মাস পরেই যদি পুনরায় গর্ভধারণ করে এবং এতে স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকে, তবে কি ওই বাচ্চা নষ্ট করা যাবে? এটা দিনদার ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে, দিনদার নামাজি, যে এখন যে বাচ্চা আবার আসছে এতে মহিলার জানের ঝুঁকি আছে কিনা, স্বাস্থ্যের ঝুঁকি আছে কিনা, বাচ্চার ক্ষতির আশঙ্কা আছে কিনা। দিনদার ডাক্তার যদি বলে হ্যাঁ ক্ষতির আশঙ্কা আছে, তাহলে চার মাস হওয়ার আগে এটা নষ্ট করা যায় যাচ্ছে। চার মাস হওয়ার আগে, চার মাস মানে তিন চিল্লা, তিন চিল্লা পরে তো রু আসে যায়, রু আসলে আর নষ্ট করা যায় না। চিল্লার তো আলাদা কোন দলিল নেই, তবলিগে যে চিল্লা দেওয়া হয় চিল্লার কোন দলিল নেই, দলিল হল এইটা যে মায়ের পেটে শিশু যখন তিন চিল্লা দেয় তখন রু আসে। এরপরে কেস করা হয়েছে আল্লাহর রাস্তায় যখন তিন চিল্লা দিবে তো ইমানের রু চলে আসবে, তার ইমান তাজা হয়ে যাবে, ওখানে নেওয়া হয়েছে। মোবাইলে বা টিভিতে ভিডিও ওয়াজ চলাকালীন রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে কিনা, এই সমস্ত ওয়াজ শুনতে গেলে টিভিতে, টিভির তো জায়েজ নেই, টিভিতে কোরআন তেলাওয়াত শোনাও জায়েজ নেই, ওয়াজ শোনাও জায়েজ নেই, গুনাহের আড্ডাখানা। গুনাহের রইল মোবাইল, মোবাইল ব্যবহার করা জায়েজ, কিন্তু এখানে আপনি যদি ওয়াজ বের করতে যান, ওয়াজ বের করতে করতে অনেকগুলো বেগানা মহিলার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, কথা বুঝছেন? তাহলে কি হল, সওয়াবের থেকে গুনাহ বেশি হয়ে গেল। ওয়াজ শুনতে চান, বেগানা মহিলা তো দেখতে চান না, কিন্তু দেখা হয়ে যাবে, তখন কি হবে? আসবেই, বের করতে গেলে আসবেই, কোনো উপায় নেই, আসবেই। জানাবাত অবস্থায় দুরূদ শরীফ পড়া যায় কিনা, জানাবাত মানে তার উপরে গোসল করা ফরজ, এখনো করে নাই, এটিকে বলে জানাবাত, বুঝছেন না? আমাদেরকে তো জানাবাত করলে কিছুই বুঝবে না, কি প্রশ্ন করলো হুজুরে কি জবাব দিল, আমরা তো কিছু বুঝলাম না। এই জন্য জানাবাতের ব্যাখ্যা দিলাম, যার পরে গোসল ফরজ এখনো করা হয় নাই, তিনি ওই অবস্থায় দুরূদ পড়তে পারবেন কিনা, পারব। ওই অবস্থায় শুধু কোরআন তেলাওয়াত নিষেধ, দেখে নিষেধ, মুখস্ত নিষেধ। দালাইলুল খায়রাত কিতাবটি আমলযোগ্য কিনা, কার লেখা, লেখক কে? দালাইলুল খায়রাতের লেখক কে? প্রশ্নকারী বলতে পারেন না, আগের হোক পরের হোক, লেখক জানলে বোঝা যেত যে এটা ঠিক কিনা। তাছাড়া অনেক কিতাব আছে বাজারে যে গ্রহণযোগ্য লোকের নাম দেওয়া, গ্রহণযোগ্য কিন্তু কিতাব গলত, লোকেরা উল্টাপাল্টা করে ফেলছে। যেমন ইমাম গাজ্জালির নামে একটা বই চলতেছে মার্কেটে, ডাকায়কুল আখবার, দাকায়কুল আখবার, এর মধ্যে জাল হাদিস দিয়ে ভরা, অথচ ওনার নামে চালানো হইতেছে। আবার অনেক কিতাব চলতেছে বড় পীর আব্দুল কাদের জিলানির নামে, ওনার নামে চলতেছে। অথচ তার এক এক ঘটনা এরকম, তা বিশ্বাস করলে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে। এমন ভয়াবহ ঘটনা, এক বুড়ির নাকি বাচ্চা মরে গেছিল, তো লোকেরা বলল ওই কিতাবতে বলতে দি বড় পীর কিতাব থেকে, লোকেরা বলল যে তোমার কোন রাস্তা নেই, বড় পীরের কাছে যাও, এটা রাস্তা হবে। ওই বুড়ির একমাত্র ছেলে, তখন সে গেছে বড় পীরের কাছে, তো উনি কইতে তো তোমার বাচ্চা মরে গেছে, আমি কি করবো এটা? তাই না হুজুর, আপনি পারবেন। ওই বুড়ির নাসর বান্দা, আপনি কিছু একটা করতে পারবেন। বুড়ি যখন আর ছাড়ে না, তখন উনি আজরায়েলকে দেখাইছে, দেখাই বলতেছে এই বুড়ির ছেলের যে রূহ তুমি কবজা করছো, এই একটা রূহ ফেরত দাও। পরে আজরায়েল আলাইহিসসালাম রাজি হয়নি, না আমার ফেরত দেওয়ার কোন অনুমতি নেই। উনি কয়েকবার করার পরও আজরায়েল রাজি হচ্ছে, যেটা পরে উনি রাগ হয়ে আজরায়েলের হাতের থেকে ওই দিন যত রূহ কালেকশন করছে পুরো থলি ছিনাই দিছে, নিয়ে উল্টাই দিছে। উল্টাই দিলে যত লোক ওই দিন মারা গেছিল সব জিন্দা হয়ে গেছে। বলেন না আউযুবিল্লাহি মিন যালিক। এই যদি কেউ বিশ্বাস করে তো তার ঈমান থাকবে? তো সম্ভব? এই ওনার জীবনীতে এই লিখছে। আমার এই কিসা চরমোনার প্রথম যে পীর, ওনার নাম হল মাওলানা ইসহাক সাহেব, ওনার বইতেও মনে হয় কিসাটা আসছে। আপনারা দেখেন প্রথম পীরের যে বই, ওই বইতেও আমার যদ্দূর মনে পড়তেছে এই ঘটনা উনিও নকল করছে। উনি সাদা দিলে নকল করছেন, সুফি মানুষ ছিল, কিন্তু এই ধরনের ঘটনা কোন কিতাবে নকল করা জায়েজ নেই। তো পুরো জাল বানানো কিসা, এরা ভণ্ডরা ওনার নামে এই সমস্ত কিসা জুড়ে দিছে। উনি এত বড় বুজুর্গ ছিল যে আজরায়েল থেকে রুহের থলি ছিনাই দিছে। এরা আরো অনেক ঘটনা আছে। ওনার নাম পড়ে গেছে গাউসুল আজম বলে। আপনি একবার বলেছিলেন মাহফিলে মাইক এমন ভাবে লাগাতে হবে যাতে শব্দ মাহফিলের ভিতরে সীমাবদ্ধ থাকে, তাহলে দাওয়াতুল হকে বাইরে মাইক দেয় কেন? বাইরে মাইক এই জন্য দেয়, ওখানে বিকাল পর্যন্ত ওই পর্যন্ত লোকজন ঘুরে যায়, জায়গা কম, তো বিকাল পর্যন্ত এত লোকের সমাগম হয় যে পর্যন্ত আপনি আপত্তি করতে দিলে এইখানে মাইক দিছে কেন, এত রাস্তা, ওই রাস্তাতেও লোক জায়গা ধরে না, বহুত লোক ওই রাস্তায় থেকেই বয়ান শোনে মোনাজাত করে। এদের দেখতে মনে হলো যে এরা দূরে দিছে, আসলে কি না দূরে না। তো আপনি বাদ মাগরিব একটু চক্কর দিয়েছেন যে মাইকটা নিয়ে আপনার আপত্তি, আপনি বাদ মাগরিব ওই মাইকের ওখানে যান, দেখেন তো আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না। এদের মশলা ঠিক আছে, ওখানে কারণ ভিন্ন। যদি কেউ আয়কর রিটার্নে সম্পত্তির হিসাব সঠিকভাবে না দেখায় এবং প্রদেয় আয়কর না দিয়ে কম দেয়, তবে শরীয়তের দৃষ্টিতে সে গুনাহগার হবে কিনা? কেউ কি সঠিক হিসেব দিচ্ছে আজ পর্যন্ত? যেহেতু এটা জুলুমের ট্যাক্স, কিন্তু সবাই এটা বাইপাস করে, বাইপাস একটা লাইন বের করে যতদূর যান বাঁচানো যায় বাঁচাইতে চেষ্টা করে। এর জন্য তারা আলাদা ইনকাম ট্যাক্সের উকিল রাখে, তারা এই বাইপাস লাইনগুলো শিখাই দেয়। অথবা ওইখানের কোন লোক ধরে, ইনকাম ট্যাক্সের আলাদা কর্মকর্তা আছে না, ওদেরকে ধরে, তাহলে ওরাই লাইন বলে দেয়। তারা কয়েক লাখ টাকা দিতে হয়, কিন্তু আপনাকে তার থেকে অনেক টাকা বাঁচাই দিব। যাই হোক, সব মশলা সরাসরি বলাও মুশকিল, আবার কারা যায় কোনটা লাগাই যায় বুঝছেন না। এই জন্য এই সমস্ত মশলা এখানে দিতে হয় না, এগুলো কানে কানে জিজ্ঞেস করতে হবে। কেন আমারে বাসায় রেখে তো আমার থেকে জানতে হবে, জেলে পাঠায় জানতে। আমি সরকারি একটা মসজিদে খেদমতে আসি, রমজানে মসজিদের ইমাম মুয়াজ্জিন মিলে খতম তারাবি পড়ানো হয়, আর কর্তৃপক্ষ কিছু টাকা বাজেট করে মসজিদের সবাইকে, অর্থাৎ যত স্টাফ আছে তাদেরকে দেয়। এই টাকা কি নেওয়া যাবে? সবাইকে যখন দিল তারাবির বিনিময় হল না, মুয়াজ্জিনকে দিচ্ছে, খাদেমকে দিচ্ছে, ঝাড়ুদারকে দিচ্ছে, তারা কি তারাবি পড়াইছে নাকি? বোঝা গেল তারা স্টাফকে এই ঈদ উপলক্ষে একটা সম্মান করলো। করা উচিত, কমিটিওয়ালাদের করা উচিত। মুসাফির ছিলাম, এই জন্য জুমার নামাজ পড়ি নাই, এখন আমার কি করণীয়? কেন পড়লেন না? মুসাফির পরে জুমা ওয়াজিব না, কিন্তু পড়লে তো জোহর আদায় হয়ে যাবে। মুসাফির যদি জুমা পড়ে জোহর হয়ে গেল। আর এই ভাই কইছে আমি পড়ি নাই, এখন তাকে একাকা জোহর পড়তে হবে, একাকা জোহর পড়তে হবে। মুসাফির থাকা অবস্থায় ওয়াক্তিয়ার নামাজ আদায় করছি, কিন্তু নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে বাড়িতে পৌঁছে গেছি, এখন কি ওই নামাজ বাড়িতে এসে পড়তে হবে? যদি সফরের মধ্যে ওয়াক্তিয়া পড়ে ফেলে আর ওয়াক্ত বাকি থাকতে বাড়ি আসে, আর পুরা পড়ার দরকার নেই। সফরে থাকা অবস্থায় কসর পড়ছে, পড়ে এমন টাইমে বাড়িতে আসছে যে ওই অক্ত এখনো আছে, তো তাই বলে ওই নামাজ আবার পুরা পড়া দরকার নেই। কিন্তু সফরে যদি না পড়ত তাহলে বাড়ি এসে কি করতে হতো? পুরা পড়তে হতো। বাংলাদেশের ইসলামী ব্যাংকে যারা চাকরি করেন তাদের বেতনের অবস্থা কি? সব ব্যাংকের অবস্থা এক, ইসলামী নন ইসলামী, এতে একটা স্টিকার লাগানো হয়েছে বুঝছেন না, স্টিকার লাগাইলে ইসলাম হয় না। কোন কিছু ইসলাম স্টিকার লাগাই দিলেন, হ্যাঁ ইসলাম হয়ে গেল? ওরা কতগুলো মেয়েদেরকে স্কার্ফ প্রায় বসাই দিছে, আর বড় বড় করে লিখে রাখছে আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, আর সুদকে করেছেন হারাম। এই কটা সাইনবোর্ড আর কটা মহিলা রুমাল মুড়ি দিয়ে বসাই দিল, ইসলাম হয়ে গেল? লেনদেনটা সহিভাবে করতে হবে না? লেনদেন জানে ওই ম্যানেজার? নিজেও তো জানে না। আদম ব্যবসা করা কি জায়েজ আছে? আদম ব্যবসা আমি যারা বুঝতেছি যে তার কাছ থেকে কিছু টাকা টুকি নিয়ে তাকে বিদেশে কোন একটা চাকরিতে পাঠানো হয়, কোন একটা চাকরিতে পাঠানো হয়। যদি এখানে আপনি অতিরিক্ত টাকা না নেন এবং তাকে সঠিক চাকরিতেই পাঠান, ওখানে রাস্তা রাস্তায় ঘুরল না, চাকরি পাইল, তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ব্যবসার নামে অনেক বেশি প্রতারণা হয়, টাকাও নেয় বেশি, আর শেষ পর্যন্ত দেখা যায় এই লোক যাইতেও পারে নাই, যাইতে গেল দেখা যায় কাগজপত্র ঠিক নেই, জেল হয়ে গেছে বা দেশে ফেরত পাঠাই দিস। এসব ঘাপলা করলে জায়েজ হবে না, সব কারেক্ট করতে হবে এবং নিয়মতান্ত্রিক টাকা দিতে হবে, যেটাকে ইনসাফ বলা যায়। না এই টাকাটা দিছে লোকটা পাঠাইতে, তারও তো খরচ পড়ে, যে পাঠায় তার অফিসিয়াল দৌড়াদৌড়ি নেই, তার তো খরচ পড়ে, সেই খরচের উপরে সে ইনসাফ ভিত্তিক লাভ করুক, সেটা না যায় না। আর যে শর্ত না মানা হয় তো ধোকাবাজি হবে, না যায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।